जय निताय, जय गुरु, जय सुजाति। अत आमादेर ब्रजेर प्रसिद्ध महात्मा श्री 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 नंदलाल पंडित जी महाराज तिनि नित्यधाम गत हयेछेन। तो ओनार जे अवदान, से अवदानेर कथा बोले शेष करा जाय ना। আমাদের গৌড়ীয় সম্প্রদায় এই যে ভাগবতের প্রচার প্রসার বা ভাগবত সপ্তাহের যে প্রচার প্রসার, ওনার থেকে বেশি কেউ করেন। উনি প্রচুর সপ্তাহ করেছেন, আমার নিজের চোখে দেখা প্রচুর সপ্তাহ। এত শ্রীমৎ ভাগবত সপ্তাহ যজ্ঞ আর দ্বিতীয় কোনো প্রশ্ন করে না। অতীব দুঃখের কথা যে উনি আজ আমাদের ছেড়ে নিত্যধামে গমন করেছেন। আমরা প্রত্যেকে ওনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। আমরা শ্রী শ্রী দামোদর ব্রতকে উপলক্ষ করে নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রী 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 সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত, যা অনেক সুন্দর সিদ্ধান্তের কথা বলা হয়েছে। আমরা ক্রম অনুসারে শ্রবণ করছি। তো সেই লোভী ব্রাহ্মণ কামাখ্যা মায়ের উপাসনা করতেন কি জন্য? ধন কামনার জন্য। কামাখ্যা মাতা তাকে স্বপ্নে দশাক্ষর গোপাল মন্ত্র প্রদান করলেন। মায়ের দ্বারা দীক্ষা প্রাপ্ত হয়ে তিনি দৈনন্দিন নিষ্ঠা সহকারে জপ করতে করতে তার বিষয় বাসনা ছুটে গেল, সংসার ছেড়ে দিল। ভ্রমণ করতে করতে তিনি এলেন গঙ্গা সাগরে, সেখানেও সাধুসঙ্গ করলেন। তারপরে এলেন কাশীধামে, কাশীধামে এসে তিনি ভাবলেন আমি সন্ন্যাস গ্রহণ করব, মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ লাভ। অকস্মাত মহাদেব ভগবান এবং কামাখ্যা মাতা দর্শন দান করে বললেন, আরে মূর্খ, যা তুই বৃন্দাবনে চলে যা। যখন মহাদেব এবং কামাখ্যা মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত হলে তিনি এলেন ত্রিবেণী সঙ্গমে প্রয়াগ তীর্থে। প্রয়াগ তীর্থে সমস্ত বৈষ্ণবগণের সঙ্গ লাভ করে হরিকথা শ্রবণ করে তিনি এলেন এই বৃন্দাবন। প্রথমে মথুরায় আসতে হয়, মথুরায় এসে বিশ্রাম তীর্থে তিনি স্নান করলেন, তারপরে চলে এলেন পদব্রজে শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে তিনি কেশিঘাটের নিকটে এক রোদনোদ্যমে শুনতে পেলেন, কে যেন মহাসংকীর্তনে উন্মত্ততা প্রাপ্ত হয়ে ভীষণ উচ্চৈশ্বরে রোদন করছে। এই কামাখ্যার ব্রাহ্মণ সে বুঝতে পারল, তাহলে কেউ প্রভুর উদ্দেশ্যে রোদন করে করে কীর্তন করছে, আমাকে সেখানে যেতে হবে। যেদিক থেকে সেই কীর্তন এবং ক্রন্দন ধ্বনি আসছিল, ব্রাহ্মণ ধীরে ধীরে গিয়ে দেখলেন একটি কুটির, পর্ণ কুটির, তার ভেতরে গিয়ে দেখছেন গোপকুমার বসে আছে ভগবানের সখা। ভগবানের সখার দর্শন করেছে, করে সে ভাবে একেবারে আপ্লুত হয়ে গিয়েছে। ভাবছে ইনি তো আমার সেই উপাস্য দেবতা, ইনি আমার সেই গোপাল। সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। গোকুমার তাকে সান্ত্বনা দিয়ে মাটি থেকে তুলে নিয়ে বককে আঁকড়ে ধরে বলছেন, হে ব্রাহ্মণ, আমি শ্রীকৃষ্ণ নই, আমি তোমার উপাস্য দেবতা নই, আমি তো তোমার প্রভুর সেবক, আমি তো তোমার প্রভুর দাস। এই যে তুমি যে এসেছো না, এ তো শ্রীমতী রাধারানীজিও আমাকে বলেছেন যে কামাখ্যার থেকে এক ব্রাহ্মণ আসবে। এই যে কাহিনী, অর্থাৎ সেই ব্রাহ্মণের কাহিনী গোপকুমার বলে দিলেন। তখন সে ভাবছে, তাহলে তো বড় আশ্চর্যের বিষয়, আমি কোথার থেকে কিভাবে এসেছি, কার সঙ্গে কে মন্ত্র দিয়েছেন, কোথায় ভোলেনাথ কখন দর্শন দিয়েছেন, গোপকুমার বলে দিচ্ছে, আশ্চর্য। ব্রাহ্মণ অনেক শান্তি লাভ করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী জীবের দ্বারা গোপকুমারকে সব বলে দিয়েছে, সান্ত্বনা প্রাপ্ত হয়ে অবাক হয়ে সে আবার প্রভু দশাক্ষর মন্ত্র জপ করছে। এবারে পরীক্ষিত মহারাজ মাতা উত্তরাকে বলছেন, এই যে সংবাদ আমরা শ্রবণ করছি কোথাকার? পরীক্ষিত মহারাজ যখন স্বধামে চলে যাবেন, তখন মাতা উত্তরা এসে ক্রন্দন করতে লাগলেন অনেক কথা। তখন মাতা উত্তরা বললেন, হে পুত্র, হে প্রিয় পরীক্ষিত, তুমি তোমার গুরুদেবের থেকে যা যা শ্রবণ করেছো শ্রীমৎ ভাগবতম, তার সারাংশ তুমি আমায় বল। তা এই শ্রীমৎ ভাগবতের সার বস্তু কি? যে এই যে প্রসঙ্গ আমরা নিত্য প্রতি শ্রবণ করছি, এই শ্রী বৃহৎ ভাগবতামৃত, শ্রীমৎ ভাগবত সপ্তাহ দিন রাত চব্বিশ ঘন্টা সাত দিন ব্যাপী শ্রবণ করেছেন যা, তারই সারাংশ হচ্ছে এই শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত, যা শ্রী সনাতন গোস্বামী পাদ লিপিবদ্ধ করেছেন আমাদের মতন জীবের জন্য। এবারে সেই বিপ্র তখন মন্ত্র জপে যেন আরো আসক্ত প্রাপ্ত, ভীষণ ভীষণ ভাবে মনোযোগ সহকারে গোপাল মন্ত্র জপ করতে লাগল। এবং তার জ্ঞান হলো যে আমার কেবল জপ করলেই চলবে না, সংকীর্তনও করতে হবে। গোপকুমারকে বলছেন, দেখো ভাই, আমার তো কোনো জ্ঞান গম্য নেই, আমি তো এক দরিদ্র দীনহীন লোভী ব্রাহ্মণ ছিলাম, মা কৃপা করে আমার এই অমূল্য ধন মহানিধি এই দশক্ষর গোপাল মন্ত্র প্রদান করেছেন, তবে এখন আমি বুঝতে পারছি কোথায় সেই বৈষয়িক ধন, কোথায় সেই বিষয়, আর কোথায় এই দিব্য প্রভুর নাম তিনি আমায় কৃপা করে দীক্ষা দিয়েছেন, গোপাল মন্ত্র দীক্ষা প্রাপ্ত হয়েছে। ব্রজে জপ করতে করতে তার জন্য প্রভুর প্রতি দৈনন্দিন ভাব আরো বেড়ে যেতে লাগল। যদিও এই কলিযুগে বা সৎযুগে নাম সংকীর্তনের সমান প্রাধান্য আছে, তথাপি এই কলিযুগের বৈশিষ্ট্যতা কিছু বেশি। কেন? এই কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে নামের প্রচার করেছেন। আমাদের আচার্য পাদগণ বলছেন যে এই কলিকাল সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, তো বারংবার চলছে, একটা যুগ শেষ হচ্ছে আরেকটা যুগ চালু হচ্ছে। কিন্তু এই যে কলিযুগ, এই কলিযুগে আমরা যে জন্ম নিয়েছি, এই কলিযুগ এইরকম সত্য ত্রেতা দ্বাপর কলি বারংবার
ভ্রমণ করতে করতে যখন 1000 বারের এই কলিকাল আসে, সেই সময়তেই নাকি শ্রীমান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে কলির জীবেদের কৃপা করেন। সুতরাং এই কলিযুগের নাম করা আর অন্যান্য যুগের যে কলিযুগ নাম করা দুটোর মধ্যে তফাৎ আছে। এই কলিকালে যে কলিযুগে শ্রীমান চৈতন্যদেব অবতীর্ণ হন সেখানে অনেক কিছু অফার থাকে, ডিসকাউন্ট আছে, নাম অল্প করলে অনেক ফল। যজ্ঞে সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধাস করভাজন ঋষি বলেছিলেন শ্রীমদ ভাগবতে। অর্থাৎ যজ্ঞে সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধাস, কলিযুগে সুমেধাগণ অর্থাৎ বুদ্ধিমানগণ তারা কি করবেন, কেবলমাত্র এই নাম চক্রই প্রভুকে প্রাপ্ত হবেন, অন্য অন্য সাধনের বিশেষ প্রয়োজন নেই। এই কলিযুগে নামেরই এমন প্রভাব। তাহলে এখন প্রশ্ন হতে পারে, সনাতন গোস্বামী প্রভুপাদ তার এই শ্রী বৃহৎ ভাগবতামৃতের টীকা করছে, মূল গোস্বামীপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ রচনা করেছেন, এই গ্রন্থের টীকাও সনাতন গোস্বামী তিনি লিখেছেন। তাহলে প্রশ্ন হতে পারে যে নামে যদি সর্বসিদ্ধি হয় তাহলে তো অন্যান্য মন্ত্রের দরকার নেই, সেটা তো একটা প্রশ্ন, একটা স্বাভাবিক প্রশ্ন। গোস্বামীপাদ বলছেন না, কেবল নাম করলে হবে কিন্তু দীক্ষা গ্রহণ বা মন্ত্র জপের প্রয়োজন নাই, এ কথা বলা যায়। এই বৃহৎ ভাগবতামৃতটা সম্পূর্ণ সিদ্ধান্তের গ্রন্থ, আমাদের প্রত্যেকের প্রয়োজন। কেননা মন্ত্রমাত্রেই ভগবান নামাত্মক, বিশেষত দেহাদি সম্বন্ধে বিক্ষিপ্ত চিত্ত কদাচাররত মানবগণের ঐসব দোষ সংকোচ করার জন্য ভগবানের সঙ্গে একটি স্থাপনা, একটি সম্বন্ধ স্থাপনা করতে হয়। শ্রীমদ্ ভাগবত বলছেন, কেনাপায়ন কৃষ্ণে মনোনিবেশয়েৎ, যে কোনো প্রকারেই হোক ভগবানের সঙ্গে কোনো একটি সম্পর্ক কেউ যদি স্থাপনা করতে পারে তাহলে তার জীবন ধন্যই হয়ে যায়। যেমন একটি উদাহরণ দিচ্ছেন কি, যে মনে করুন আপনার পুত্র, এছাড়া এই পৃথিবীতে তো অনেক অনেক ছেলেরা রয়েছে, পুত্রেরও রয়েছে, কিন্তু আপনার যে পুত্র তার সঙ্গে কিন্তু আপনার একটা বিশেষ সম্বন্ধ, আপনার একটি বিশেষ সম্বন্ধ, কেননা আপনার ঔরসজাত সন্তান, কত সন্তান ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপন আপন পুত্রের প্রতি প্রত্যেকের পৃথক আকর্ষণ আছে, কেন না তার সঙ্গে একটা সম্বন্ধ আছে। তা এই কলিযুগে কি হচ্ছে, সব যুগেই এই গুরুতত্ত্ব অনেক কঠিন, ঈশ্বর তত্ত্ব অনেক সহস্র, কিন্তু গুরুতত্ত্ব অনেক জটিল, অনেক বোঝার বিষয় আছে। তার ভগবান তিনি তো স্বয়ং কম আসেন, তাই তিনি কি করেন, যারা যোগ্য ব্যক্তি তাদের উপরে কৃপা করেন যে তোমরা আমার হয়ে পৃথিবীতে বিচরণ করো, আমার শক্তি তোমরা নিয়ে ইয় জগতে তোমরা আমার প্রচার প্রসার করো, তারাই তো গুরুদেব। তা যখন দীক্ষা নেওয়া হচ্ছে তখন গুরু শিষ্য সম্বন্ধ স্থির হয় এবং গুরু কৃপা ব্যতীত ভজন সিদ্ধ হয় না, অতএব নাম ও মন্ত্র উভয়ই আবশ্যক। গোস্বামীপাদের কথা, গোপকুমার চিন্তা করলেন, বিপ্র তাকে তো আমি বোঝাবো, তাহলে কিভাবে বোঝায়, তো গোপকুমারের চরিত্রটাই এমনই যে গোপকুমারের চরিত্রটা যদি এই বিপ্র এই কামাক্ষার ব্রাহ্মণকে বলেন তাহলে তার এই হবে মঙ্গল। তো এখানে আমি যদি আমার নিজের প্রশংসা করি তাহলে সেটা ঠিক নয়। কেন? এতে দোষ হয়, এতে অপরাধ হয়। নিজের কথা নিজে প্রশংসা করা এটা দোষাবহ। কিন্তু দেখুন, যারা অনেক উচ্চস্তরের ভক্ত তারা সেটাও দেখেন না। যদি আমার কথা বলে তার মঙ্গল হয়। উদাহরণ, যেমন দেবর্ষি নারদ বেদব্যাসকে বলেছিলেন তুমি শ্রীমৎ ভাগবত রচনা কর, উনি বললেন আমি তো বেদ রচনা করেছি, পুরাণ রচনা করেছি, উপপুরাণ রচনা করেছি, স্মৃতি শাস্ত্রাদি রচনা করেছি, আবার এই মহাভারত যাকে পঞ্চম বেদ উচ্চতে পঞ্চম বেদ বলা হয়, তা আবার ভাগবতের প্রয়োজন কি? বললেন না, ভাগবতের মধ্যে শ্রীকৃষ্ণ কথা অনেক বেশি। তুমি শ্রীকৃষ্ণ কথা যদি লিপিবদ্ধ না করো তাহলে জীবের মঙ্গল হবে। অনেক কথা আপনারা প্রত্যেকেই অবগত আছে। যখন বারংবার নারদজি এই কথা বলছেন তুমি ভাগবত রচনা করো, ভাগবত শ্রবণ করলে সকলের পরম মঙ্গল হবে, দেবর্ষি নারদকে বলছেন আচ্ছা হে মহামুনি, আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভাগবত শ্রবণ করে তার মঙ্গল হয়েছে? দেবর্ষি নারদ কিন্তু নিজের কথাই বলেছেন। কেন? দেবর্ষি নারদ দেখলেন যে আমি আমার কথাটাই বলি, অথচ নিজের কথা বলা মিশে নিজের প্রশংসা নিজের করতে নেই। কিন্তু এখানে গোস্বামীপাদ বলছেন না, কোন কোন ক্ষেত্রে পাত্র বিশেষে বলা যায়, এটা কোনো অপরাধ হয় না। যদিও শাস্ত্রে এটা নিন্দা করেছে, নিজের প্রশংসা নিজের মুখে বললে তার অনেক আধ্যাত্মিক ক্ষতি হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পাত্রে বলা যায়। তাই গোপকুমার বিপ্রের মঙ্গলের জন্য এবং প্রভুর আদেশও আছে, হে গোপকুমার আমার প্রিয় ওই সরল ব্রাহ্মণকে তুমি তোমার মতো তৈরি করে নিও, যা বলতে হয় তুমি বলো, প্রভুর আদেশ। এই বিপ্র দেখুন ভগবানের কাছে কারা প্রিয় হয়, ব্রাহ্মণের দোষ দেখুন, এক তো সে মহালোভী, মন প্রাণ দিয়ে কামাক্ষা মায়ের উপাসনা করতে, কেন না আমি মায়ের দর্শন পেলে মা যখন বর দিতে চাইবে বললো মা আমাকে তুমি প্রচুর অর্থ দিয়ে দাও, তাহলে ব্রাহ্মণের শাস্ত্র জ্ঞান নেই। আবার মহামূর্খ লোভী, তথাপি এত কৃপা কি করে হচ্ছে? ব্রাহ্মণের মধ্যে একটি গুণ ছিল, সে ছিল সরল। তা ভগবানের কাছে কারা প্রিয়? যারা সরল চিত্ত, যে কোনো কেউ হোক, সে গৃহী হোক, ত্যাগী হোক, ভোগী হোক, যাদের চিত্তটা সরল, ভগবানের সাধুগুরু বৈষ্ণবে স্বাভাবিক শ্রদ্ধা আছে। অর্থাৎ পরিষ্কার বাংলা হচ্ছে যারা সরল চিত্ত তারাই প্রভুর প্রিয় হয়। কপট ব্যক্তি সে যত বড়ই সাধু হোক, যত বড়ই মালা রাখুক, তিলক করুক, বড় সাধুর আসনে বসুক, যতক্ষণ পর্যন্ত তার হৃদয়টি পরিষ্কার না হচ্ছে ও তো কোনো কালেই কি কোনো জন্মেই প্রভুকে প্রাপ্ত হবে। কিন্তু যারা সরল তারা প্রভুকে অনায়াসে প্রাপ্ত হয়ে যায়। এই ব্রাহ্মণের বহু দোষ, কিন্তু একটা মহান গুণ হচ্ছে সরল, কপট নয়। কপটদের জন্য তো এই বৈষ্ণব ধর্মের রাস্তাটাই বন্ধ। হ্যাঁ, কপটতা করে সে হয়তো কিছু অর্থ উপার্জন করবে, বিষয় একত্রিত করবে, কিন্তু ভগবানকে পাবে কদাপি সম্ভব নয়। ভগবানের কাছে প্রিয় সরল ভক্ত সে যেমনই হোক, আর কপট ব্যক্তি সে সাধু হোক, পণ্ডিত হোক, জ্ঞানী হোক, গুণী হোক, সে ভগবানকে কোনো দিন প্রাপ্ত হবে, কোনো অবস্থাতেই প্রাপ্ত হবে। গোপকুমার ভাবছে আমি তাকে আমার কথা কি করে অনেক প্রশ্ন করেছে। গোপকুমার ভাবছে যদি আমার জীবন চরিত্রটি তাকে তুলে বলি আমি, তাহলে তার সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি তাই গোপকুমার কামাখ্যার ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, আমি তোমায় আমার চরিত্র শ্রবণ করাচ্ছি। এই গোপকুমারের চরিত্র অতি অদ্ভুত। বলছেন, দেখো, আমি গোবর্ধনবাসী এক গোপালক রত কোনো এক বৈশ্যের পুত্র ছিলাম, গাড়ি চড়াত, বনে বনে গাড়ি চড়াত, এবং আমি বহুকাল আমার সমবয়স্ক সখাদের সঙ্গে বন থেকে বনান্তরে গাভীদের নিয়ে বিচরণ করতাম। আমাদের খুব ভালো লাগতো এই গিরি গোবর্ধনে, কখনো যমুনার তীরে, কখনো বৃন্দাবনে গোচারণ করতাম আমার সব সখাদের সঙ্গে করে নিয়ে। আমরা বনমধ্যে বিচরণ করতে করতে অকস্মাৎ দেখতে পেলাম এক উত্তম ব্রাহ্মণকে, সাধু। তিনি দিব্যমূর্তি, তার গুরুদেবের কথা বলছে প্রথম দেখা। দিব্যমূর্তি পরম বৈরাগী ও শ্রীকৃষ্ণ প্রেমিক ছিলেন, আর এই বনপ্রদেশে, এই ব্রজের বনে বনে ইতস্তত ভগবানের নাম কীর্তন করতে করতে ভ্রমণ করতেন, এই অবস্থায় আমরা তার দর্শন পেতাম। আমরা দেখেছি সেই সাধু তিনি কখনো জপ করছে, একান্ত মনে বনের মধ্যে বসে জপ করছে, কখনো ধ্যানে একেবারে নীরব, একবার ধ্যানস্থ হয়ে বসে আছেন চক্ষু বন্ধ। আবার আমরা কখনো দেখেছি সে বনের মধ্যে একা একা দুই হাত তুলে নৃত্য করছে, কোনো কারণ আমরা বুঝতে পারতাম না। কখনো দেখতাম তিনি গান অর্থাৎ প্রভুর কীর্তন করছেন একেবারে উন্মত্তের মতন, পাগলের। আবার কখনো দেখতাম তিনি বনের মধ্যে ভীষণ আনন্দের সঙ্গে একেবারে হাসছেন। আবার কখনো দেখতাম বনের মধ্যে সে একলা চিৎকার করছে পাগলের মতো। আবার কখনো দেখতাম সেই সাধু এই ব্রজ রাজে বনের মধ্যে যমুনার তীরে সে লুটোপুটি খেয়ে গড়াগড়ি যাচ্ছে। আবার কখনো দেখতাম তিনি ভীষণ ভীষণ ভাবে রোদন করছে। আবার কখনো দেখতাম তিনি বলুণ্ঠিত হয়ে পড়ে আছেন ভূমিতে, কোনো চেতনাই থাকত। আবার কখনো দেখতাম সে একেবারে মৃতের মতো অচৈতন্য হয়ে পড়ে আছে, তার বাহ্যিক কোনো চেতনাই ছিল না। আবার কি দেখতাম, তার মুখ থেকে লালা বেরোচ্ছে, প্রচুর লালা, সমস্ত শরীরটা যেন আঁকড়ে উঠেছে, মুখ থেকে লালা নাসিকা হতে অনর্গল শ্লেষ্মা নির্গত হচ্ছে, বেরোচ্ছে, আর দুই চক্ষু থেকে যেন একেবারে ঝর্ণার জল বয়ে চলছে, রোদন করছে একই সঙ্গে, এবং তার নয়নের জল, মুখের লালা, নাকের শ্লেষ্মা এমন এত পরিমাত্রায় বেরিয়েছে যে আশেপাশে একেবারে কঙ্কিল মানে পা হয়ে গেছে। তাহলে কত উর্ধ্বরে তার মহাত্মা ভাবে বিভোর হয়ে তার মধ্যে কিছু সাত্ত্বিক ভাবের বিকার হয় এমন হত। আমরা বালক, গোপকুমার বলছে, আমরা বালক কৌতূহলবশত তাকে দর্শন করতে যেতাম, আমাদের আনন্দ লাগত, কিন্তু সাধারণ মানবের মতো নয়, তাই দর্শন করে আমাদের ভালোই লাগত। এবং তিনি আমাদের দেখলে কী করতেন, আমাদের দেখে তার খুব ভক্তি হতো, সে ভাবত আমরা বোধ হয় ভগবান শ্রীকৃষ্ণের সখা, আমরা নিকটে গেলে আমাদেরকে জড়িয়ে ধরে আদর করে চুম্বন করে রোদন করতেন, আবার আমাদের চরণ স্পর্শ করে প্রণাম করতেন, গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করতেন, প্রেম সহকারে সমস্ত শরীর চেয়ে চুম্বন করতেন। কেন না, এরা ভগবান শ্রীকৃষ্ণের সখা, তারা তো এই গোচারণ করছে ভগবানের সখা এরা, আর আমাদের সঙ্গে প্রিয় বন্ধুভর বন্ধুর ন্যায় সহসা আমাদিগকে পরিত্যাগ করতে চাইত না, আমরা যখন চলে আসতে চাইতাম আমাদের ছাড়ত না, না বাবা তোমরা থাকো, তোমরা থাকো আমার কাছে। এই মহাত্মা কেন এমন করতেন যে না, ওই গোপ বালকেরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের সখা, তিনি অযাচিত ব্যক্তি, যদি দৈবক্রমে কোনো ভাবে কিছু আহার্য আসে তাহলে খেলেন, আর তা না হলে রাধে রাধে, খাওয়া নেই দাওয়া নেই, বনের মধ্যে প্রভুর নাম করছেন, কখনো নৃত্য, কখনো হাসি, কখনো চিৎকার, কখনো ভূমিতলে বাড়াবো, কখনো ইত্যাদি। আমরা দেখতাম বনের মধ্যে কে তাকে খেতে দেবে, আমাদের কিছু ভোজ্য দ্রব্যের পাত্রের মধ্যে আমরা গাভী দহন করে প্রায়শ মহাত্মাকে ওই দুধ দিতাম, সেই দুধ তিনি পান করতেন প্রভুকে নিবেদন করে। একবার আমরা প্রত্যেকে যমুনার তীরে কেশী তীর্থে স্নান করছি, স্নান যখন করছি সেই মহাত্মা আমাকে কৃপা করে উপদেশ করল, আরে আয় আয়, আমি তোকে কৃপা করব, আমাকে উনি তোমাকে যে দশাক্ষর মন্ত্র মা কামাখ্যা দিয়েছেন আমাকে, সেই মহাত্মা সেই সাধু ওই দশাক্ষর মন্ত্রই আমাকে দিল, তেমনি কেমন সব অন্তর যাবে, মাতা কি মন্ত্র দিয়েছে সেটাও বলে দিয়েছেন রাধারানী, আমাকেও তোমার ওই মন্ত্র উনি কৃপা করে আমাকে দিলেন, এবং মা কামাখ্যা তোমাকে ওই মন্ত্রের যে স্মরণ মানে স্মরণ পদ্ধতি তাও বলে দিলেন, এবং কিভাবে পূজা করতে হয় তাও বলে দিলেন। তারপরে অকস্মাৎ তিনি মহাপ্রেমে আকুলিত হয়ে রোদন করতে করতে মূর্ছিত হয়ে অজ্ঞান হয়ে দীক্ষা প্রদান করে তার পদ্ধতি তার নিয়মকানুন বলতে বলতে মহাত্মা অচৈতন্য হয়ে পড়ে। পরে তিনি সংজ্ঞাপ্রাপ্ত হলেও তার দশা দর্শনে আমি আর কিছুই জিজ্ঞাসা করতে পারলাম, যদিও পরে সে সাধু জ্ঞান হলো তথাপি তার ভাব রোদন করছে, নাক থেকে অনর্গল জল, মুখ থেকে লালা, আর কি যেন মনে মনে জপ করছে, কি যেন মনে মনে বলছে, আমি আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। এবং সেই মহাত্মাও তিনি যেন অকস্মাৎ বিমনস্কভাবে কোথায় যেন চলে গেলাম, আমি আর তার দর্শন পেলাম। গোপকুমারের চরিত্র বড় অদ্ভুত, আমি কি পেলাম, সেটা কি কোনো গান, না সেটা কি কোনো মন্ত্র, না সেটা কি কোনো তন্ত্র, না সেটা কি, এটা আমি বুঝতেই পারলাম। এবং এই মন্ত্র জপ করলে কি ফল তাও আমি বুঝতে জানতে পারলাম না, কিছুই নিশ্চয় করতে পারলাম না। আবার ভাবছি তাই তো গুরুদেব তিনি আমায় মন্ত্র প্রদান করেছেন কৃপা করে, সুতরাং সেই মন্ত্র আমি যদি জপ না করি তাহলে আমার অপরাধ হবে, গুরুদেবকে অবমাননা করা হবে, আমি তার অর্থ বুঝতে না পারলেও আমি সেই মহাত্মার দেওয়া সেই মন্ত্রটি অজস্র অজস্রবার জপ করতে লাগলাম। এবং হে ব্রাহ্মণ, সেই জপের দ্বারাই আমার চিত্তশুদ্ধি হতে লাগ, মনে শ্রদ্ধা জাগর। এবং গুরুদেব বলেছিলেন যে এই জগদীশ্বরের প্রসাদ, এটা জগদীশ্বরের প্রসাদ মানে কৃপা, আমরা যেন প্রসাদ পেতে পড়ুন ভগবানের ভোগ মানে প্রসাদ, আর প্রসাদ শব্দের অর্থ কৃপা, আমি সেই জগদীশ্বরের কৃপা পেতে লাগলাম। কিন্তু সেই জগদীশ্বর কিরূপ, কেমন দেখতে, তুমিও যেমন জানতে না আমিও জানতাম না, সেই ভগবান কেমন, কিভাবে তার দর্শন পাব, এই ভাবতে ভাবতে সেই লালসায় আমি গৃহ ত্যাগ করে গঙ্গার তীরে চলে গেলাম। দেখ মন্ত্র জপের কি ফল, এই ব্রাহ্মণ মহালোভী ছিল, গৃহ মেধী ছিল, কিন্তু মায়ের কামাখ্যা মায়ের দেওয়া মন্ত্র জপ করতে করতে তার গৃহ বাসনাটাই চুরমার হয়ে গেল। জাহ্নবী তীরে উপস্থিত হয়ে গোপকুমার মহা বৈরাগ্য উপস্থিত হল, এবং এমন বৈরাগ্য যে তিনি একেবারে মহা বৈরাগী হয়ে গেলেন, কার সঙ্গে কথা নেই, বার্তা নেই, কিছু নেই, এমনভাবে তিনি চলতে থাকলেন। এইভাবে ভ্রমণ করতে করতে হে বিপ্র, হে ব্রাহ্মণ, আমি বহু দূর দেখছি একটি সংকেত ধ্বনি আমার কর্ণগোচর হচ্ছে, কানের মধ্যে এসে ঢুকছে, আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম এক দিব্য ব্রাহ্মণ, তিনি শালগ্রাম শিলায় উপাসনা করছে। আমি জিজ্ঞাসা করলাম হে স্বামীন, অর্থাৎ হে মালিক, ভালো শব্দের স্বামীন, হে স্বামীন আপনি কার অর্চনা করছেন, আপনি কি আমায় বলবেন? সে তখন বলছে দেখো এই যে আমি প্রভুর সেবা করছি এটা শালগ্রাম নারায়ণ শিলা, এই না প্রথমে একটি নির্মল প্রথমে একটি প্রসাদী মাল্য গলায় দিলেন গোপকুমার, তারপরে হাতে চরণামৃত দিলেন, তারপরে তিনি সেই ব্রাহ্মণ কৃপা করে চরণামৃত এবং ভগবানের প্রসাদী মালা দেওয়ার পর তিনি সেই শালগ্রামের দর্শন করালেন, তাতে তার মধ্যে আরো প্রেমের সঞ্চার গোপকুমার। গোপকুমার দেখলেন সেই ব্রাহ্মণ সে অতি সুন্দরভাবে ভাব এবং ভক্তির সঙ্গে ভগবানের সেবা করে, শালগ্রামের সেবা করে, এবং সমস্ত সাধুজনেরও সেবা করেন সাধ্য অনুসার। তদানীন্তন সময়ে ব্রাহ্মণেরা প্রায়শই দরিদ্র ছিল, কেন তারা ধন একত্রিত করত না, যতটুকু দরকার ভিক্ষা করে খেয়ে নিত, একদম মুনি ঋষিদের মতন জীবনযাত্রা। সেই ব্রাহ্মণ তখন সেবা পুজো ছেড়ে জঙ্গলে ছিলেন, কিছুদিন হয়তো কোনো নিয়ম করছিলেন, হয়তো কার্তিক ব্রতই করছিলেন, কিছুই হোক, তারপরে সেই নিয়ম পুরো হলে তিনি গৃহে গমনের জন্য যখন উদ্যত হলেন তখন সেই শালগ্রামকে একটি কাঠের বাস্প তার মধ্যে ঢুকিয়ে বন্ধ করল। যখন বন্ধ করে দিলেন তখন সে বিলাপ করতে লাগলো, রোদন করতে লাগলো, বলছেন আহা এ আপনি কি করছেন, হে ব্রাহ্মণ আপনার উপাস্য দেবতা তাকে আপনি এই কাঠের বাস্কের মধ্যে বন্ধ করে দিলেন, সে শ্বাস প্রশ্বাস কিভাবে নেবে এবং ওই বাস্কের মধ্যে সে কি করে খাবে, এতে তো প্রভু খুব কষ্ট হবে। তিনি রোদন করতে লাগলেন, বিলাপ করতে লাগলেন। সেই ব্রাহ্মণ তিনি দেখলেন তার যে বিলাপ সেটা হচ্ছে অকৃত্রিম, মানে মনের থেকে, কৃত্রিম না, কৃত্রিম মানে বানানো সাজাবাট। তার এই অসাধারণ ভাব দেখে ব্রাহ্মণ তিনি বলছেন দেখো হে নববৈষ্ণব, আমি খুব দরিদ্র ব্রাহ্মণ, আমার যা কিছু অর্থ ছিল আমি এই এখানে সাধু সেবাতে ব্রাহ্মণ সেবাতে লাগিয়ে দিয়েছি, এর থেকে বেশি কিছু করার আমার নেই, আমার তো অর্থ নেই, তুমি যদি সত্য সত্যই সেবা দেখতে চাও, সেবা কাকে বলে, তাহলে তুমি না যদি প্রভুর সেবা পূজা মহোৎসব দর্শন করতে ইচ্ছা করো তাহলে অনতি দূরে এই দেশে বিষ্ণু পূজা অনুরাগী এক রাজা আছে, সেই রাজার বাটিতে মানে বাড়িতে তুমি যাও, তাহলে তুমি দেখবে সেখানে কত আনন্দ এবং রাজার ভগবানের সেবার প্রতি কি আগ্রহ তুমি দেখলেই বুঝতে পারবে। আমি দীনহীন কাঙাল দরিদ্র ব্রাহ্মণ, আমার নেই কোনো অর্থ নেই কোনো কড়ি, আমি প্রভুর সেবা কী করে করতে পারি। হে ব্রাহ্মণ তুমি এই দেশের রাজার বাড়িতে গিয়ে দেখো আহা রাজার কি ভক্তি। সেই সেই নারদজির মতো অবস্থা, এখানেও ভক্তিমার এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, খুব সুন্দর প্রসঙ্গ। ঠিক তাই করলেন, তদুদ্দিষ্ট লক্ষ্য করে তিনি কি করলেন, রাজপুরীতে গমন করলেন এবং সত্তর রাজার যে মন্দির সেই মন্দিরে প্রবেশ করলেন ভবকুমার। সেখানে তিনি কি দেখছেন, সাক্ষাৎ নারায়ণ মূর্তি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুরাত একবারে মহারাজসিকভাবে সেবা করেছেন। দেখে তিনি অবাক, সেই নারায়ণ দর্শন করে তিনি দেখছেন সর্বাঙ্গ সুন্দর নবঘন কান্তি বিশিষ্ট কৌশে অপিত বসন পরিহিত বনমালাধারী ও স্বর্ণমণি ভূষণে বিভূষিত মধুর কিশোর মূর্তি, ভগবানের পূর্ণ চন্দ্রের ন্যায় মুখমণ্ডলে সুধামন্দ হাস্য কমল নয়নে মধুর ভ্রুবিলাস, তিনি সেবা অনুরক্ত পরিকরগণ কর্তৃক নানাবিধ দুর্লভ উপচারে সেবিত হয়েছেন এবং পরম সুন্দর বিবিধ পরিচ্ছদে ভূষিত হয়ে শ্রেষ্ঠ সিংহাসনে বিরাজমান। ভগবান শ্রীমান নারায়ণের দিব্য অলৌকিক মূর্তি দর্শন করে একেবারে অবাক হতবাক হয়ে গেছে। আর প্রভুর কিয়ৎ সম্মুখে সেখানে বিশাল অনুষ্ঠান হচ্ছে, মহোৎসব, সমস্ত ভক্তগণ তারা কীর্তন করছে নৃত্য করছে, আর প্রভু নিমিষ শূন্য একেবারে অবাক হয়ে তাকিয়ে আছে। অবাক হয়ে কি দেখছেন, ভক্তগণ কিভাবে প্রভুর গুণগান কীর্তন করছে। আমরা প্রভুকে দেখে মনে করি আরে এ তো দালময়ী, এ তো শিলাময়ী, এ তো পাথরের, এটা কাঠের, কিন্তু তা নয়। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বলছেন প্রতিমা নহ সাক্ষাৎ তুমি ব্রজেন্দ্র নন্দন, প্রতিমা নহ সাক্ষাৎ তুমি ব্রজেন্দ্র নন্দন, এই মূর্তির মধ্যেই তো প্রভু রয়েছে, তাকে চিন্তা করলেই পায়। যেমন গৌরীদাসের নিতাই গৌর, তিনি সাক্ষাৎ নিতাই চাঁদ গৌরচন্দ্র তারা গিয়েছেন, নিতাই গৌর গিয়েছেন সাক্ষাতে, তারা যখন চলে যাবেন বলছেন প্রভু আপনাকে আমি আর যেতে দেব না, মহাপ্রভু বলছেন ওই তো আমি রয়েছি বিগ্রহ রূপে, বলছেন ও তো বিগ্রহ, ও তো কাঠের, তুমি তো সাক্ষাৎ যেতেই দেবে। বলছেন না, আমাদের দুজোড়ার মধ্যে তোমাকে এক জোড়া রাখতে হবে, এই আমরা কথা বলছি এই দুজনকে রাখবে না ওনাদের দুজনকে রাখবে, দুজনকে ছেড়ে দিতে হবে। গৌরীদাস বলছেন ঠিক আছে আপনারা দুজন থাকুন, বরঞ্চ ওই যখন দুজোড়া যেতে এক জোড়া যেতে হবে তাহলে আমার ওই কাকের বানানো ওই দুই নিতাই গরু যার যা। এই কথা যখন বলেছেন তখন সাক্ষাৎ নিতাই গরু ওনারা মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন আর বিগ্রহ রূপে দুই নিতাই গরু বাইরে বেরিয়ে আসছে। অবাক সমস্ত ভক্তগণ এই দিব্য অলৌকিক দৃশ্য দিকে একেবারে চতুর্দিকে হরিধ্বনি হতে লাগলো। গৌরীদাস পণ্ডিত তো বিপদে পড়ল, এই দুই জোড়াকে রাখি না ওই এই জোড়াকে রাখি না ওই জোড়াকে রাখি, এইরকম পরিস্থিতি। তাই কবিরাজ গোস্বামী কি বলছেন, প্রতিমা নহ সাক্ষাৎ তুমি ব্রজেন্দ্র নন্দন। আমরা গিরিরাজকে মনে করছি পাথর, শালগ্রামকে মনে করছি এ তো শিলা মানে পাথর, নিতাই গৌরের দিব্য বিগ্রহ রয়েছে ভাবছি এটা তো নিমকাঠের, বলছেন এটা ঠিক নয়। একটি পৌরাণিক ছোট উপাখ্যান মনে পড়ছে, সেই সাথে সাথে পাঠের গ্রাম হল, এক গৃহে স্বামী স্ত্রী আর ছোট্ট একটা ছেলে আছে, খুব ছোট এই চার বছর বয়স হবে। তা অকস্মাৎ তার মাতা পিতা কোথাও হয়তো যাওয়ার প্রয়োজন পড়েছে, যেতেই হবে, কিন্তু বিগ্রহ গোপাল সেবা বড় গোপাল বিশাল বড় গোপাল, তো ভাবছি যে কি করি, আরে এখন না হয় বাল্যভোগ লাগালাম আমরা পেলাম, কিন্তু আমাদের আস্তে আস্তে তো সে একেবারে বিকাল হয়ে যাবে, বৈকাল সময় হয়ে যাবে, তাহলে গোপালকে কি খাবে, গোপাল না খেয়ে থাকবে, মাধুর্য রসের উপাসনা। মাতাজি কি করল, নৃত্য প্রতি যেমন রন্ধন হয় সেটা একটু আগে আগে করে দিল, দিয়ে সুন্দরভাবে পারস তৈরি করেছে, সাজিয়ে গুছিয়ে চতুর্দিকে সব বাটিগুলো রেখেছে, খাওয়ার জল সব ঢেকে রেখে দিয়ে বলছে তার ছোট্ট ছেলেটাকে, বলছে চার বছর বয়স, তিন চার সাড়ে তিন চার বছর, বলছে লালা আমরা তো যাচ্ছি তোকে আর নিয়ে যাবো না, তুই একটু থাকিস আর এটা গোপালকে ভোগ দিস, বুঝলি আমরা তো থাকছি না। বলছে মা কীভাবে ভোগ দেবো আমি তো জানি না, তুমিই তো ভোগ লাগাও। বলছেন কিছু না, আমি তুলসীও সব দিয়ে রেখে যাচ্ছি, তুই এটাকে ঠিক যখন বারোটা বাজবে এটা নিয়ে গিয়ে ঠাকুরের সামনে দিবি, জল দিবি, প্রণাম করে বলবি গোপাল ভাই তুমি পাও, এতটুকু বললেই সব বাৎসল্য রসের ভক্ত। আচ্ছা মা ঠিক আছে তুমি যাও, আমি ঠিক গোপালকে খাইয়ে দেব। ঘড়ির দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। এবারে যখন মধ্যাহ্নকাল হলো তখন কি করলেন, সেই ভোগ সাজিয়ে রেখে গেছেন, সেগুলো সব রেখে গ্লাসটা রেখে সমস্ত বাটি সুন্দরভাবে সাজানো ছিল সেগুলিকে রেখে, আবার মা তো ঘন্টাও বাজাতো, একবার ঘন্টাও বাজিয়ে দিল, নিয়ে এবারে প্রণাম করে বলছে গোপাল ভাই তুমি এগুলো সব খেয়ে নাও, বুঝলে তো আমি বাইরে দাঁড়াচ্ছি, মা পর্দা দিয়ে বাইরে দাঁড়ায়, বাইরে দাঁড়িয়ে আছে। মা খানিকক্ষণ পরে ঢোকেন, 15-20 মিনিট পরে, 15-20 মিনিট পরে হাততালি দিয়ে পর্দাটা খুলে ভেতরে ঢুকে দেখছে প্রসাদ তো সব ওই রকমই আছে, যেমন অন্ন সেই রকম আছে, যেমন ডাল সেই রকম আছে, যেমন ছানার তরকারি সেই রকমই, সব কিছু অ্যাজ ইট ইজ ওই রকমই আছে। তখন বলছে কি গোপাল, মায়ের হাতে তো তুমি প্রতিদিন পাও, আজকে আবার কি লীলা আরম্ভ করেছো, তাড়াতাড়ি খেয়ে না, আমি বাইরে বসছি খেয়ে না। খানিকক্ষণ বাইরে বসে থাকলো, আবার 10 মিনিট গেল, পর্দা খুলে দেখছে যেমন তদবদি আছে, সমস্ত সাজার পুরো পারসটাই একই রকম আছে। তখন এই ছোট্ট বালকের রাগ হয়েছে, বলছেন ভালোই লীলা আরম্ভ করেছো না, মা দিলেই তুমি চটপট খেয়ে নাও, এখন আমি দিচ্ছি আর সেটা খাওয়া যাচ্ছে না, মা এসে আমায় কিন্তু খুব বকবে, দেখো আমি কিন্তু খুব রাগিল। ছোট্ট বালক তোতলা তোতলা বলিতে বলছি, গোপাল ভিতর থেকে শুনছি, বলছে কি হে শুনছো না তুমি, আমি কিন্তু লাঠি এনে তোমায় ঠিক মারব। একটা ছোট লাঠি ছিল কোথার থেকে সেটাকে নিয়ে এসে দিয়ে গোপালের দিকে লাঠিটা তুলে বলছে তুমি খাবে কিনা, তুমি কিন্তু না খেলে আমি সত্যি সত্যি লাঠি দিয়ে তোমায় মারবো, কারণ তোমার জন্য মা এসে আমায় মারবে, বলবে তুমি গোপালকে ভোগ দিসনি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও বলছি, বলে কিন্তু এই মারলাম। গোপাল প্রকার হয়ে গেছে, বলো ভক্ত বৎসল ভগবান কি জয়। গোপাল প্রকট হয়ে আসনে বসে বলছেন দেখেছো তো লাঠির কত শক্তি, ছোট্ট বালকটা বলছে লাঠি না দেখালে তুমি কি আর বেরোতে, কতবার ধরে ধরে তোষামত করছি, আমার কথাগুলো তোমার কানেই যাচ্ছিল না, এখন লাঠি বের করতে। গোপাল প্রকট হয়েছে, খাও সব খেয়ে রাখবে কিন্তু কিচ্ছু রাখবে না, তোমার শরীর খারাপ হবে, তুমি তো আমার থেকেও ছোট ছেলে দেখছি, তাড়াতাড়ি খাও দিয়ে। একটু গোপাল খাচ্ছে, সাক্ষাৎ সব খাওয়াচ্ছে, বড় আশ্চর্য। আর একটু পরে পরে পর্দাটা খুলে বলে ওই তো সবগুলো শেষ করবে, সে মনে প্রসাদ সব পেয়েছে, গোপাল সব পেয়েছে, বলছে হ্যাঁ দেখেছ এখন কি শুয়ে পড়ো তো। গোপাল ধীরে 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 সেই পিতলে গোপাল ছিল বিক্রম তার মধ্যে গিয়ে বিলীন হয়ে ঢুকে, দুনিয়ার বাটি ছিল নরকটা গোটা 10-12, থালা সব থালা সবগুলো এক জায়গায় করে বাইরে এনে সেখানে পুচে টুচে দিয়ে শুধু বালক ছোট্ট খেলা করছে। তার মাতা পিতা তারা তো আসছে, জানে গোপালের ভোগ লেগেছে, সেগুলো তো থাকবেই, আমরা গিয়ে প্রসাদ পাবো। তার মা বাবা দুজনে কাপড় চোপড় ছেড়ে প্রসাদ পাওয়ার জন্য তৈরি হয়েছে। ওর মা বলছে কি রে লালা এই প্রসাদ সব গেল কোথায়, তো বলছে প্রসাদ গেল কোথায় মানে, আরে তুমি তো গোপালকে ভোগ লাগাও তা তো প্রসাদ যায় কোথায়, প্রসাদ গোপাল খেয়ে নিয়েছে। আরে ও এত প্রসাদ, আরে ছোট্ট 3-4 বছরের বালক, সে তো ওদের 3-4 দিন ধরে খেলেও শেষ হবে না, 2 টাইম করে যদি খায়। বোচারে লালা সব প্রসাদ করলি কি, আরে আমরা এখন ক্ষুধার্ত প্রসাদ পাবো, প্রসাদ কই, বলছেন আরে তুমি এত বিরক্ত করছো কেন বলো তোমার, আরে গোপাল খাচ্ছিল না আমি লাঠি টাঠি দেখিয়ে ভয় পেয়ে দেখিয়ে খাওয়ালো, তুমি একবার ডাকলেই চলে আসে, ঘন্টাটা বাজাবেই তো চলে আসে। ছোট্ট বালক সে তো আর ঠাকুর ঘরে গিয়ে দেখছেন দেখছে দেখে না, জানে মা গোপালকে খাইয়ে দেয় গোপাল খেয়ে নেয়, কিন্তু আজ যে সত্য সত্যই গোপাল ভোজন করেছে এটা তো অবিশ্বাসযোগ্য। মা বারবার বলছে আরে লালা তুই কি ব্যাপার, এত প্রসাদ কি করলি, আচ্ছা তুই বল তো সত্য কথা বল তো কি ঘটনা, তো বলছে মা প্রথমে না তোমার এই গোপাল খাচ্ছিল না, 2-3 বার আমি ডুকে দেখলাম খায় না খায় না, আমার খুব রাগ হলো, আমি ছোট লাঠিটা নিয়ে গেলাম, বলে খাবে কি না, যখন ভয় দেখিয়েছি আমার থেকে আর একটু ছোট গোপাল সে বসে খেলো, আর একটু কিছু রেখে দিত, আমি বললাম সব খাওয়া বলে কিন্তু মা আমায় এসে বলবে সব খেয়ে নিয়েছে। তা বালক তো মিথ্যা কথা বলবে না, ছোট্ট বালক। তখন মা ভাবছে না আমার পুত্র সে কখনো মিথ্যা বলে না, আর বারবার একই কথা বলছে, বাবা মা দুজনে পুত্রকে নিজের নিজেদের কোলে বসিয়ে আদর করে জিজ্ঞাসা করছে একই কথা বল। তখন তার পিতামাতা রোদন করতে করতে নিজের পুত্রকে নিজের বক্ষে আঁকড়ে ধরে বলছেন, বাবা তুই ধন্য হয়ে গেছিস রে, আমরা কতকাল ধরে গোপালকে ভোগই লাগাই তুলসী পাতা দিয়ে, তিনি সাক্ষাৎ কোনোদিন খান। আচ্ছা বাবা, কালকে আমরা রান্না করে দেব, তুই ভোগ লাগাবি, আমরা আড়াল থেকে দেখ। এই ভাব, অনেক কিছু মাতাজি রন্ধন করেছেন, সমস্ত ভোগ ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছেন, তুলসী পাতা দিয়ে প্রস্তুত করে দিয়েছেন। এবারে নিজের ছোট্ট বালককে বলছে, বাবা আজ তুই গিয়ে ভোগটা লাগা। বোধহয় মন্দিরের পাশে একটা জানলা ছিল, সেখানে পর্দা, সেখান থেকে স্বামী স্ত্রী দুজন লুকিয়ে লুকিয়ে দেখ। ছোট্ট বালক সে ঠাকুর ঘরে গেল, ঘণ্টাটি বাজাল, বলছেন গোপাল বেরিয়ে এসো তাড়াতাড়ি, আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, সব পাবে তুমি। গোপালের তো খবর নেই, দু তিনবার বলছে, দেখো কালকের মতো কিন্তু আমার আবার রাগ হলে লাঠি আনবো, বেরোবে কিনা তুমি, তাড়াতাড়ি বেরো, পোশাক পর। গোপাল প্রকট হয়েছে, প্রকট হয়ে প্রসাদ পাচ্ছেন পাচ্ছেন, বলছে সব পাও। গোপাল বলছে, দেখো আমি আর এর থেকে বেশি পেতে পারবো না, আমি ছোট মানুষ আর কত হব, আমার তো পেট ভরে গেছে। তা বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে পেটে যতটা ধরে ততটা খাও। তার পিতামাতা বাইরের থেকে এই অলৌকিক এক অবিশ্বাসজনক লীলা দেখে তারা দেখবেন পাগল, তারা তো রুদ্ধমান রুদ্ধমানা রোদন করে বক্ষ ভাসিয়ে দিল। গোপাল আবার বিগ্রহের মধ্যে প্রবেশ করল। তারপরে পিতামাতা তার নিজের পুত্রকে আঁকড়ে ধরে অশ্রু জলে তাকে প্রায় স্নান করিয়ে দিলেন। আহ লালা, তুই ধন্য হয়েছিস রে, তোর কোথায় গোপাল খায়, ভগবান রাত্রে স্বপ্ন দেখাচ্ছে। তার পিতামাতাকে বলছেন, তোমরা ধন্য হয়েছ গো, তোমরা অতি সত্ত্বরই আমার ধাম প্রাপ্ত হবে। তা এই বিগ্রহকে আমরা বিগ্রহ মনে করছি, এই ভাবটা আমাদের যেদিন চলে যাবে সেদিনই আমার আমাদের সেবাটা যথাযথ। তাই তো কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন, প্রতিমা নহ সাক্ষাৎ তুমি ব্রজেন্দ্র নন্দন। এখানে গোপ কুমার সেই রাজপ্রাসাদে গিয়ে রাজমন্দিরে অর্থাৎ রাজার মন্দিরে প্রবেশ করে গিয়ে দেখছেন, আহা প্রভু অপলক দৃষ্টিতে চেয়ে আছেন, ভক্তগণ নৃত্য কীর্তনাদি করছে, তাই দেখছে। ভাবের ব্যাপার, এই বৈষ্ণব ধর্ম সম্পূর্ণটাই ভাবাত্মক, যার যেমন ভাব তার গতিটাও সেই রকম হবে। এর পরবর্তী অংশ, রাজার সঙ্গে গোপ কুমারের একটি সম্পর্ক, সম্পর্ক হলে গোপ কুমারও এখানে বহুকাল থাকতে লাগল। গোপ কুমারের মনে মনে ইচ্ছা হচ্ছে, আমি তো রাখাল বালক বৈশ্য জাতির গাড়ি চালন করে আমি মনে মনে বিচরণ করতাম, কিন্তু আমার সেই শ্রী গুরুদেব তিনি না জানি আমার প্রতি কি কৃপা করেছেন, আমি তার কৃপায় এই পর্যন্ত এসেছি। সেই বিগ্রহের সামনে তিনি কর জোর করে বলতেন, হে প্রভু আমার তো কিছু নেই, যদি সেবা করতে হয় তাহলে অর্থ না হলে তো আর সেবা হয় না, আমি যদি রাজা হতাম তাহলে আমিও তোমার রাজার মতন সেবা করতাম। প্রভু সেই ইচ্ছাও পূর্ণ করবেন। এই যে রাজা, এই রাজা আবার নিঃসন্তান ছিল, সন্তান সন্ততি ছিল না। এই রাজাই গোপ কুমারের লক্ষণ, তার সেবা পরিপাটি, তার স্বভাব চরিত্র দেখে মুগ্ধ হয়ে তাকে অর্থাৎ গোপ কুমারকে নিজের পুত্র রূপে স্বীকার করেছিলেন। রাজার মৃত্যুর পরে গোপ কুমারই রাজা হবে, তিনি আরো সুন্দর সুন্দরভাবে সেবা করেছেন, আমরা তা শ্রীমান মহাপ্রভু তথা শ্রীমতী রাধারানী জীবের কৃপা বলে পরবর্তী অংশ আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অন্ধকার দিনে পাঠের বিরাম